মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের গুরুত্ব সবারই জানা। এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায়, জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায়, রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে, ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হে আল্লাহ, এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই। আলহামদুলিল্লাহ আজসাবাজাল। মাদানী চ্যানেল বাংলার 1440 হিজরির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে, যাতে থাকছে এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নি।
দো ভাই থে, এক নিহায়ত ইবাদত গুজার নেক, ও দুসরা থা ও দিন রাত গুনাহো মে মগন রেতা। এ তো দোনো একই মকান মে থে, জো ইবাদত গুজার থা ও উপরওয়ালি মঞ্জিল পর রহা করতা থা, ওর ওহীঁ পর আপনে রব কি ইবাদত মে মসরুফ আমল রেতা। وہ اللہ کی عبادت میں رہتا, نیچے اترنے کا اس کو موقع کم ہی ملتا, بہت کم اترتا تھا نیچے. تو دوسرا بھائی تھا, وہ نیچے کی منزل میں رہتا تھا. اس نے اپنے پاس سارے وہ گناہوں کے سامان جمع کیے ہوئے تھے, اور اس طرح ایک بھائی کی گناہوں میں اور ایک بھائی کی نیکیوں میں زندگی گزر رہی تھی. ایک مرتبہ عبادت گزار جو شخص تھا, اس کی نفس نے اس کو ایک اکسایا, یوں کہیں گے کہ تُو نے زندگی کا بیشتر حصہ, یعنی ایک بڑا حصہ اللہ تعالی کی اطاعت میں, اس کی بندگی میں, اس کی فرما برداری میں گزارا ہے, کیوں نہ کچھ عرصہ خواہشات میں اور موج مستی میں اور اس طرح کے دیگر چیزوں میں تھوڑا لطف اٹھا لے, پھر توبہ کر لینا. اللہ تعالی توبہ قبول کرنے والا ہے, وہ تو یہ معاف کر دے گا. عابد نے دل میں پلان کیا کہ گھر کی نچلی منزل میں جو بھائی ہے میرا, میں اس کے پاس جاتا ہوں اور وہاں اس کے ساتھ مل کر کچھ دنیا کی لذتیں, کچھ گناہوں کی لذتیں, کچھ موج مستی, کوئی عیش و عشرت کی زندگی کا اسے ساتھ بیٹھ کے کچھ پلان کرتا ہوں کہ یار مجھے بھی کچھ اپنے ساتھ ملاؤ, کس طرح مطلب کہ یہ کرنا چاہیے. کچھ بات چیت کرے گا تو میں کہہ دوں گا کہ اب زندگی تو بہت پڑی ہوئی ہے, توبہ بھی کر لیں گے, اللہ تعالیٰ سے معافی مانگ لیں گے, ایک وقت آئے گا, پہلے کچھ موج مستی بھی مجھے کر لینے دو. اب وہ یہ سوچ رہا تھا کہ گھر سے نکلا کہ چلو بھائی کے پاس میں نیچے جاتا ہوں, تو واقعہ یہ ہوا کہ ادھر نیچے کی منزل میں جو اس کا وہ گناہگار بھائی تھا, اس کے دل میں بھی کچھ آیا. اس کے دل میں کیا آیا؟ اس کے دل میں یہ آیا کہ میں نے اپنی زندگی کا بڑا حصہ اللہ کی نافرمانی میں گزار دیا, عیاشی میں گزار دیا, گناہوں میں گزار دیا, برائیوں میں گزارا, جبکہ میرا بھائی ہے جو اللہ کی عبادت کر رہا ہے, خوب اس کا قرب پا رہا ہے, وہ جنت کے راستے پہ جا رہا ہے, میں جہنم کے راستے پہ جا رہا ہوں, تو کیا ہی اچھا ہو کہ میں گناہوں سے توبہ کر لوں, اللہ کی عبادت کروں, میں بھی نیکی کی طرف آؤں, پرہیزگاری کی طرف آؤں, میں بھی جنت کا راستہ اختیار کرو, کب تک جہنم کی طرف دوڑتا چلا جاؤں گا, گناہ کرتا چلا جاؤں گا. یہ سوچ رہا تھا کہ پھر اس کے دل میں خیال ہے کہ دوسری منزل پر بھائی رہتا ہے, اللہ کی عبادت کرتا ہے, نیک ہے, میں اس کے پاس جاتا ہوں اور عبادت کا پلان کرتا ہوں کہ کیسے عبادت کرنی چاہیے, کب تک میں گناہوں میں مبتلا رہوں گا, یہ وہ سوچ رہا تھا. ادھر وہ دوسرا کچھ اور سوچ رہا تھا. اب یہاں سے اس کا بڑا بھائی، ایک بھائی جو عبادت گزارتا وہ وہاں سے اترا، اور وہاں سے گھر سے نکل کر بڑے بھائی کی طرف اوپر کی طرف جانے لگا. اب ہوا یہ کہ جب وہ جو اوپر سے جو نیچے اتر رہا تھا، عابد جو تھا، عبادت گزار جو تھا، کہ اب اس کو آگے کی زندگی کا ایک حصہ اس کا ذہن تھا کہ میں اب گناہوں میں یا عیاشی میں گزاروں گا، تو وہ جب گھر سے نکلا اور سیڑھی اترنے لگا تو سیڑھی اترتے اترتے اس کا پاؤں پھسل گیا. اچھا، نیچے سے اس کا بھائی اوپر آ رہا تھا، جیسے اس کا پاؤں پھسلا تو وہ گرا، اور گرا اپنے بھائی پر جو اوپر آ رہا تھا، اور دونوں ایک ساتھ گرے اور دونوں انتقال کر گئے. عابد یعنی وہ جو عبادت گزار شخص تھا اور نکلا تھا اس نیت کے ساتھ کہ اب گناہ کروں گا، اور دوسرا بھائی تھا جو کہ گناہگار تھا، نکلا تھا اس نیت کے ساتھ کہ بڑے کے بھائی کے ساتھ بیٹھ کر توبہ کروں گا. کتابوں میں لکھا ہے کہ ان دونوں کو ان کی نیتوں پر اٹھایا جائے گا. وہ جو عابد تھا اور گناہ کے ارادے سے آگے بڑھا، وہ طول عمل کا شکار ہو گیا نا، لمبی امیدوں کا شکار ہو گئے گا. بھی زندگی باقی ہے. کس نے کہہ دیا؟ آپ اور میں، یہ ہزاروں اسلامی بھائی اس وقت فیدان مدینہ میں ہیں، ہزاروں ہزاروں اسلامی بھائی اسلامی بہنیں اس وقت مدنی چینل پر ہو سکتا ہے ہمیں دیکھ اور سن رہے ہوں. میں سب سے سوال کرتا ہوں، کوئی ایک تو بتائے کہ اس کی کتنی سانسیں باقی ہیں. ہمیں موت کبھی بھی آ سکتی ہے. موت کے لیے بڑھاپا ضروری نہیں ہے، موت کے لیے جوانی بھی ضروری نہیں ہے. بس آئندہ اللہ سے دعا کرے اللہ ہمیں گناہوں سے بچا لے، اور جن جن کی حق تلف ہوئے ان کے حق ادا کریں، ماں باپ سے معافی مانگیں، دوستوں سے جن جن کی حق تلفیاں کی ہیں، بھائی بہنوں سے سب سے معافی مانگیں، اور بس نماز عبادت نیکی پرہیزگاری کی کاش ہمارا زندگی کا یہ بس حصہ ہو جائے. اللہ عمل کرنے کی توفیق عطا فرمائے. آمین بجاہ نبی الامین صلی اللہ تعالی علیہ وآلہ وسلم.
دوپور دوٹائے انوشٹھت رحمت الہی جار مدے اللہ تعالی رحمت اور تا پاور مادھیم آلوچنا کرا ہوئیچھے، آسن تار کچھ جھلک دیکھے نی.
مادانی چینل بنگلار دھاراবাহিক انوشٹھان رحمت الہی نیے آبار اپنادر سامنے اپستھت ہوئیچھی. ای محورتے যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন. প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি. আমাদের আজকের বিষয় হচ্ছে সুধারণা পোষণকারীদের প্রতি আল্লাহ তাআলার রহমত. প্রিয় ইসলামী ভাইয়েরা, সুধারণা এমন এক উচ্চ ইবাদত, বুকে আমাদের কম্পনরত অন্তর এবং আমাদের আমলনামায় নেকি বেড়ে যাওয়ার কারণ হয়ে যায় বা গুনাহ বৃদ্ধিতে বান্দা প্রদানে অংশগ্রহণ করবে. যখন হাশরের দিন হাত পা কান চোখ ইত্যাদি থেকে হিসাব নেওয়া হবে, তখন এই অন্তর ও ঐসব অঙ্গের সাথে অংশগ্রহণ করবে. যদি মুসলমানের প্রতি ভালো ধারণা যদি পোষণকারী হই, তাহলে সেটাও আমাদের জন্য অনেক নেকি বৃদ্ধির কারণ হবে. যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 15তম পারা সূরা বনি ইসরায়েলের 36 নং আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুওয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা. কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় কান চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে. প্রিয় স্নেহ ভাইয়েরা, ওই দিন যদি জিজ্ঞাসিত করা হয়, তখন হয়তো এই হাত পাগুলো মুসলমানদেরকে ভালো ধারণা পোষণ করার কারণে, মুসলমানের প্রতি সুধারণা পোষণ করার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে নেকির মধ্যে লিপ্ত করাবেন, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নেকি লিখে দিবেন. সাইয়েদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন, ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনার বিদ্যমান থাকে. যদি কোনো অঙ্গের কষ্ট হয়, তবে অন্তর তৎক্ষণাৎ পরেশান হয়ে যায়. আর এর অবস্থা এই যে আমাদের অন্তর নিজেই গুনাহ করে অসুস্থ হয়ে গেছে, তাহলে এই অন্তর কিভাবে আমাদের যত্ন ও কল্যাণকামী হবে? আল্লাহ তাআলাই ভালো জানেন. যেন আমাদের উচিত নিজেদের এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করা, এবং প্রতিটি নেক কাজের যেমন হিসাব হবে গুনাহের কাজের তেমনি হিসাব হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 30তম পারা সূরা জিলজালার 6-7-8 আয়াতের ইরশাদ করেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কানসুল ঈমান থেকে অনুবাদ। ওই দিন মানুষ আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হবে। সুতরাং যে অনুপরিমাণ সৎকাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পারবে। প্রিয় স্থায়ী ভাইয়েরা, তারা আমাদের উচিত আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কা প্রার্থনা করা এবং জাহান্নামে জাহান্নামীদের কাতার থেকে নিজেদেরকে নেককারদের কাতারে নিয়ে আসার জন্য বেশি বেশি নেক আমল করা। প্রিয় স্থায়ী ভাইয়েরা, নিজেদেরকে কিভাবে নেককার মুসলমানদের প্রতি কিভাবে নিজেদেরকে নেককার বানাবো এবং নেককার মুসলমানের প্রতি কিভাবে ভালো ধারণা পোষণ করব এবং তাদের সৎকায় কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে নেককার হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা হুজরাতের 26তম পারার 12 আয়াতের আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানসুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। এই আয়াতে মোবারকার মধ্যে কিছু ধারণা গুনাহ হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই লিখেন, কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয়, সম্ভবত সম্পাদনকারী ভুল করেছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে। প্রিয় স্নেহী ভাইয়েরা, আমরা হয়তো জানি না যে ধারণা কিভাবে করেন বা ধারণা কেমন হয়। আসুন আজকে আমরা সেই সম্পর্কে জেনে নিই। ধারণার দুটি প্রকার রয়েছে, একটি সুধারণা একটি খারাপ ধারণা। সুধারণা, সুধারণার উদ্দেশ্য হল ইতিকাদুল খাইরি ওয়া সালাহি ফি হাকিল মুসলিমিন, অর্থাৎ মুসলমানের হকের মধ্যে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেওয়া। যেমনিভাবে কাউকে জামাতের সময় মসজিদ থেকে বের হতে দেখে এই ধারণা করা যে হয়তো সে অজু ভেঙে গেছে বা অন্য কোনো শরীয় অক্ষমতা উপস্থিত হয়েছে। সুধারণার হুকুম সম্পর্কে সদরুল আফাজিল আল্লামা মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাই ধারণার প্রকার ও তার হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন, ধারণার অনেক প্রকার রয়েছে। একটা ওয়াজিব, যেটা আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা। একটি মুস্তাহাব, পুণ্যবান মুমিনের প্রতি ভালো ধারণা রাখা। একটি নিষেধ ও হারাম, সেটা হলো আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা ও মুমিনের প্রতি খারাপ ধারণা করা। একটা জায়েজ, ফাসিকে মুমিনের প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তার থেকে প্রকাশ পায়। সুতরাং আমাদের উচিত নয় কি সবসময় ভালো ধারণা পোষণ করা, এবং ভালো ধারণা যারা পোষণ করেন তারা নেককার পরহেজগার বুজুর্গ, আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা, সবসময় ভালো ধারণা পোষণকারী ব্যক্তিদের সঙ্গ লাভ করা।
এরপর আপনি দেখবেন অনুষ্ঠান আসুন কোরআন শিখি, তার কিছু ঝলক আসুন আমরা দেখি।
মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরেকটি বার আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। তো আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্থতা কামনা করছি। আসুন আমরা তিলাওয়াত করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كلا إن كتاب الأبرار لفي عليين كلا মাশাআল্লাহ।
এরপর মাশাআল্লাহ, যে আল্লাহ তাআলার দয়ায় যে আজকে আমরা যা তিলাওয়াত করেছি এগুলি বাস ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল করুক।
এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহে নূর, যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল।
সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র মাহে রমজান মোবারকের স্পেশাল ট্রান্সমিশন মাহে নূর এর পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে কালামুল্লাহ শরীফে তালাওয়াত হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আজওয়াজাল এর সাথে সাথেই আমরা আলোচনাতে কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আজওয়াজাল মহামূল্যবান গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। অনুষ্ঠানে বিশ্বের যে বর্তমান যে অবস্থা এর সাথেই সম্পর্ক রিলেটেড আমাদের আজকের আলোচ্য বিষয়, তা হচ্ছে সুন্নত ও বিজ্ঞান। আসুন আমরা শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا آمنت بالله صدق الله المولانا العظيم।
আসুন আমরা আলোচনাতে যাওয়ার পূর্বে মহানব্বুল আলমিনের প্রশংসা সংকীর্ত হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি।
হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কামাল আত্তারি আলহামদুলিল্লাহ আমাদের আজকে রমজান মাহে নূর এই অনুষ্ঠানে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি। আসুন আমরা ওনার থেকে কিছু মূল্যবান মাদানী ফুল আমরা শ্রবণ করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যে বিষয় সুন্নাত আর বিজ্ঞান,
বিজ্ঞান
বিজ্ঞান আজকে যতগুলো ডেভেলপ যা আবিষ্কার করতেছে,
জি
এই আবিষ্কার আজকে থেকে সাড়ে ১৪০০ বছর আমার নবীর হায়াত মুবারকের জিন্দগির মধ্যে যেগুলো আমরা দেখেছি সুন্নত মুবারকা, এগুলা অনেক বছর পুরানা কি আবিষ্কৃত।
জি
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আছে এই ধরনের, উম্মত তার উত্তন পতন সর্বক্ষেত্রে আমার সুন্নতকে কি করো
আকৃদা
ফরমানে মুস্তাফা। অর্থাৎ এক কথায় বলা হচ্ছে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে আমার নবীর সুন্নতকে আমলের মাধ্যমে জীবিত করি, অর্থাৎ জিন্দা করি, ওই মোতাবেক আমল করি। সুন্নতের আমলের ফায়দা তো অনেক, তার আগে জানা দরকার সুন্নতটা কি। সুন্নতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ৬৩ বছরের জিন্দেগির মধ্যে যা অ্যাক্টিভিটিস ছিল ওই তরিকাকে সুন্নত বলা হয়।
আর ওই তরিকা যদি আমি আপনি পালন করি, আমল করি, তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে এক তো আমল হবে, দ্বিতীয়ত নেকি হবে, তৃতীয়ত আধুনিক থেকে আধুনিক যেটা বলি সুন্নতের আধুনিকতার চোয়ায় আমার দিনের জীবনের প্রতিটি অংশ সুন্দরময় হয়ে যাবে। তার মধ্যে একটি যেমন আমি বলি, আজকে আমি সাদা কুর্তা গায়ে দিছি, এই সাদা পোশাক এটা আমার নবীর সুন্নত মুবারাকা। এখন এটাকে যদি আপনি বিজ্ঞানের দিকে যান, বিজ্ঞান তো অনেক পরে এটা রিসার্চ করে বের করতেছে, কিন্তু আজকে থেকে 1415 বছর আগে আমার নবী সাদা পোশাককে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। এখন বিজ্ঞান এটাকে বলতেছে সাদা পোশাক এটা ঠান্ডা, গরমের জন্য এটা কি উপকৃত, এটা শরীরের জন্য উপকৃত, এটা ব্যবহার করলে সাদা পোশাক শরীরের আরাম অনুভূতি হয়। অর্থাৎ এক কথায় বিজ্ঞান আজকে বলতেছে যে এটার উপকারিতা, কিন্তু এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1415 বছর আগে এটা প্র্যাকটিক্যাল করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন।
এখন দেখবেন মাদানী মোন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য।
মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান ঘরে ঘরে রমজানে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা আর জামিয়াতুল মদিনা থেকে ছাত্র ইসলামী ভাইয়েরা উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান তাদের মাধ্যমেই সাজিয়েছি, যাতে করে আপনার আমার ঘরে যারা ছোট রয়েছে তারাও যেন এই অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসে, আর মন থেকে যেন তারা অনুষ্ঠান দেখে আর কিছু ইসলাম সম্পর্কে যেন তারা জানতে পারে এই অনুষ্ঠানের মাধ্যমে। আসুন আমরা প্রথম পর্বে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। কোন মাদানী মুন্না আজ আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন? কে শোনাবেন তেলাওয়াত? সুবহানাল্লাহ, হাত তুলেন একটু জোরে। দিদারুল ইসলাম আত্তারি ভাই আজ আমাদেরকে তেলাওয়াত শোনাবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
দ্বিতীয় পর্ব কি? একটি ঘটনা। দ্বিতীয় পর্ব কি?
একটি ঘটনা।
আমাদের প্রিয় নবী রসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে আমার পূর্বে অন্য কোন নবীকে দান করা হয়নি। নাম্বার এক, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন, আর যার প্রতি রহমতের দৃষ্টি দান করেন তাকে কখনো আজাব দিবেন না। এখানে কি বলা হয়েছে? রমজানের যখন প্রথম রাত আসে আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা যার প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন তাকে আজাব দেওয়া হবে না। নাম্বার দুই, সন্ধ্যায় তাদের মুখের গন্ধ যা ক্ষুধার কারণে সৃষ্টি হয় আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধের চেয়েও বেশি উত্তম। কখন মুখের দুর্গন্ধ? ক্ষুধার কারণে, ইফতারের আগ মুহূর্তে, আসরের আগে বা আসরের পরে ক্ষুধার কারণে মুখ থেকে যে গন্ধ আসে এই গন্ধকে বলা হয়েছে আল্লাহ তাআলার দরবারে মিশকের সুগন্ধির চেয়েও বেশি উত্তম। নাম্বার তিন, ফেরেশতারা প্রত্যেক রাত ও দিনে তার জন্য মাগফিরাতের দোয়া করেন। কার জন্য? কোন ব্যক্তির জন্য দোয়া করেন? রোজাদারের জন্য। কার জন্য? রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারা দিন ও রাতে মাগফিরাতের দোয়া করতে থাকেন। নাম্বার চার, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্ট হতে আমার ঘর ও অনুগ্রহে প্রশান্তি লাভ করবে। নাম্বার পাঁচ এবং শেষ নাম্বার, যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে খুব বেশি ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, যার কিছু আবেগময় দৃশ্য দেখেনি।
এই অনুষ্ঠান মোনাজাত ইফতার, আর আজও আমরা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, এই সময়টা দোয়া কবুলের সময়, দোয়া করার সময়। প্রতিটি মুসলমান চায় যে আমার দোয়া কবুল হোক, সবাই চায়। আমরা চাই না? আমরাও তো চাই আমাদের দোয়া কবুল হোক, সবাই চাই আমার কি আমাদের দোয়া যেন কবুল হোক। মাদানী চ্যানেল আমাদের জন্য একটা সুমহান ব্যবস্থা রেখেছেন এই মোনাজাত ইফতারে দোয়া করার মধ্যে অংশগ্রহণ করার জন্য। যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলার দরবারে যখন হাত তুলব, কিছু আদবের দিকে আমরা খেয়াল করি। কেননা অনেক মানুষকে দোয়া করতে দেখা যায়, আবার তাদের থেকে অভিযোগও আসে, আল্লাহ তাআলার দরবারে তো অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না, এরকম বলে না অনেক মানুষ। অনেকেই বলে দোয়া করি কিন্তু কবুল হয় না। দোয়ার মধ্যে কিছু আদব আছে, সেই আদব যদি আমরা পালন না করতে পারি তো কিভাবে আশা রাখি যে আমার দোয়া কবুল হবে? এখন দেখবেন অনেক মানুষ হাত তোলে, হাত তোলার পরে তার যেভাবে মর্জি, তার যেভাবে ইচ্ছা হাতের এভাবে করে, কখনো এমন করে, কখনো এমন করে, কখনো এমন করে, কখনো এমন করে বসে থাকে, কখনো দৃষ্টিভঙ্গি উল্টা সিধা হয়ে যায়। যেমন মোনাজাতের সময় দৃষ্টি নিচে রেখে খুব মনোযোগ সহকারে দোয়া করার উচিত, কিন্তু আমরা কি করি, কখনো আকাশের দিকে তাকাই থাকি, কখনো ছাদের দিকে, কখনো জমিনের দিকে, কখনো মানুষের দিকে, যেমন ইচ্ছা অর্থাৎ তেমন ভাবে আমরা দোয়ার মধ্যে নিজেকে রাখি, এটা উচিত না। যদি আমরা চাই যে আমাদের দোয়া কবুল হোক, তবে আমাদের উচিত হাতের তালুকে আসমানের দিকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ হাত সোজা রাখা, আর খুব বিনয় সহকারে যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করছেন, আপনার মা অসুস্থ, খুব অন্তর থেকে মায়ের জন্য দোয়া করুন যে আল্লাহ আমার মা তো আমার অসুস্থ হয়ে গিয়েছে, কত ডাক্তার দেখালাম, কত চিকিৎসা করালাম, আল্লাহ তুমি শেফার মালিক, তুমি সুস্থ করে দাও। যখন আপনি এই দোয়াটা অন্তর থেকে করবেন, চোখের পানি চলে আসবে আর এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এখন দোয়া করতে সেভাবে করে, আল্লাহ আমার অনেক অভাব, আল্লাহ অনেক অভাব, আল্লাহ মন চাইলে তুমি দাও, না মন চাইলে না দাও। এভাবে কি দোয়া হয়? এভাবে কি চাওয়ার পদ্ধতি হয়? এটা না। একে তো হাতের স্টাইল ঠিক নাই, কিন্তু বলারও ভঙ্গিমা ঠিক না। হ্যাঁ, বলতে হবে অন্তর থেকে, যেটা অন্তর থেকে বলা হয় আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেয়। এখন আমরা বলারও ভঙ্গিমা চেঞ্জ করে দিয়েছি, বলতেও পারি না আর চাইতেও পারি না, আর অভিযোগও পেশ করি যে আমি অনেক দোয়া করি, আল্লাহ আমার দোয়াও কবুল করে না। আসুন আমরাও সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, পবিত্র মাহে রমজান, আর এই রমজান মাসে তুমি অসংখ্য গুনাহগারকে মাফ করে দাও। আল্লাহ হাদিসে পাকের মধ্যে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তুমি প্রতিদিন ইফতারের মুহূর্তে অসংখ্য গুনাহগার যাদের গুনাহের কারণে জাহান্নাম অজীব হয়েছে, এই সকল ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরাও গুনাহগার, স্বীকার করি আমরা গুনাহগার, তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমাদেরকে
দাও মুঝে মুঝে দোষ কল গুনাম
আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের ওসিলায় মাফ করে দাও। হে আল্লাহ, পবিত্র রমজানের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, যেভাবে আমরা রমজান মাসকে সম্মান করে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, মাওলা রমজানের পরেও যেন এভাবে করে গুনাহ থেকে বাঁচতে পারি সে তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ আজ্জা বাজাল, আমাদের রোজা, সেহরি, ইফতারি, তারাবি সকল ইবাদতকে তোমার দরবারে কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিজাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতু হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুযাকারা পেশ করেছেন। আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
امیر اہل سنت سے عرض ہے کہ قناعت کی نعمت کیسے حاصل ہو جبکہ مال کے بغیر کوئی کام بنتا نظر نہیں آتا،
سارا مال لٹا دینا، کنگال ہو جانا، بھوکو مرنا، اس کو قناعت تھوڑی کہتے ہیں۔ کاروبار کرے گا تو مال تو چاہیے نا۔ غوث پاک بھی کاروبار فرماتے تھے، اچھا مال تھا، امام اعظم کپڑے کے بہت بڑے تاجر تھے، مال بہت تھا، پھر بھی قناعت پسند تھے۔ یہ حضرات صحابہ کرام میں بھی ماشاءاللہ حضرت عثمان غنی کا مال مشہور ہے، اور سب سے مالدار صحابی حضرت عبد الرحمن بن عوف تھے رضی اللہ تعالیٰ عنہ۔ تو مالدار ہونا معاذ اللہ اس بات کی دلیل نہیں ہے کہ اس کے پاس قناعت نہیں ہے، قناعت اور چیز ہے۔ نبی محترم رسول اکرم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کا فرمان معظم ہے، وہ کامیاب ہو گیا جو مسلمان ہوا اور بقدر کفایت رزق دیا گیا، اور اللہ تعالی نے اسے دیے ہوئے پر قناعت دی۔ حکیم الامت مفتی احمد یار خان علیہ رحمۃ الحنان اس حدیث پاک کے تحت فرماتے، جسے ایمان و تقوی بقدر ضرورت مال اور تھوڑے مال پر صبر، یہ چار نعمتیں مل گئیں، اس پر اللہ تعالی کا بڑا ہی کرم و فضل ہو گیا، وہ کامیاب رہا اور دنیا سے کامیاب گیا۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔
অনুষ্ঠান ঘরেলু মাসাইল আর উনকা হাল। এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরীয়ত দৃষ্টিতে বর্ণনা করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
আজ সিলসিলা ঘরেলু মাসাইল আর উনকা হাল কে অন্দর হামনে জো টপিক আর উনমান রাখা হ্যায় ওয়ো রাখা হ্যায় মা কা কিরদার। মারহাবা সগিরি, আল্লাহ আপকা না কবুল ফরমায়ে। মা কা কিরদার ঘর কে অন্দর آپ کیسے دیکھتے ہیں، کیسا ہونا چاہیے؟
الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید المرسلین، سبحان اللہ۔ ماں کے حوالے سے جو جذبات ہوتے ہیں وہ تھوڑے والد کے مقابلے میں مختلف ہوتے ہیں، بڑے حساس ہوتے ہیں۔ تو اب جب ماں کا معاملہ حساس اتنا ہے، اور ماں کے معاملے میں حدیثیں بھی بڑی آئی ہیں،
ہاں جی،
ماں کے معاملے میں ماں کی خوشی، جنت اس کے پاؤں تلے ہے اس کی خدمت کے حوالے سے، تو اس سے محبت کرنے کے حوالے سے، اس کو راضی رکھنے کے حوالے سے، تو بہت ساری چیزیں۔ اب دیکھنا یہ کہ جب ماں کے بارے میں اتنی حدیثیں، اتنی آیات، اتنے معاملات بیان کیے گئے، تو ماں سوچے کہ مجھے کس قدر اپنے کردار کو عمدہ رکھنا ہے تاکہ میرے بارے میں جو کچھ اتنی اہمیت بیان کی گئی ہے وہ اہمیت کسی صورت میں بھی افیکٹڈ نہ ہو۔ میں آپ کو ایک دور نہیں لے جاؤں گا، امام مسجد، اس کی کتنی امپورٹنس بیان کی گئی ہے۔ تو جتنی امپورٹنس امام مسجد کی بیان کی گئی ہے، امام مسجد کے لیے اتنی احتیاطیں بیان کی گئی۔
مرحبا۔
عالم کی کتنی اہمیت بیان کی گئی ہے، عالم کی جتنی اہمیت بیان کی ہے، اسی عالم کے حوالے سے اس کو احتیاطی تدابیر کیا اختیار کرنی، وہ بھی بیان کی گئی ہے۔ جب انسان کا مقام و مرتبہ بہت بلند اور بالا ہونا،
جی،
تو اس کی احتیاط اور اس کی جو تقاضے ہوتے ہیں نا، وہ بھی بلند و بالا ہو جایا کرتے ہیں، تاکہ لوگ اس معاملے میں بڑی کشادہ قلبی کے ساتھ اپنی، جیسے ماں کا ہمارا ہے، تو ماں کا کردار اتنا مطلب کہ مثبت ہونا چاہیے کہ، یعنی میں یوں کہوں گا کہ جیسے اگر والد یا شوہر گھر میں نہیں ہے نا، تو اس کو اتنا یقین ہو کہ میرے پیچھے جو میری بیوی جو ایک ماں ہے، وہ اتنی مطلب کہ میچیورڈ اور اتنی وہ نیک اور حکمت عملی والی ہے کہ میرے گھر کو منتشر نہیں ہونے دے گی،
ماشاءاللہ،
وہ اس کو سمیٹ کر رکھے گی۔
ٹھیک۔
کیونکہ یہ جو ماں ہے نا، ماں سے پہلے یہ ہوتی ہے بیوی۔ نارملی اچھی بیوی جو ہے نا، یہ اچھی ماں بھی بن جاتی ہے۔
ٹھیک۔
جب اچھی ماں ہوتی ہے نا، تو یہ نارملی اچھی ساس بھی بن جاتی ہے۔
ماشاءاللہ۔
جب یہ تینوں میں پرفیکٹ بنتی ہے نا، تو پھر باری آتی ہے اس کی نانی یا دادی بننے کی۔ تو اس میں بھی الحمدللہ اپنی مثال آپ بن جاتی ہے. پھر ایک وقت آتا ہے کہ یہ دنیا سے چلی جاتی ہے, دنیا سے رخصت, تو یہ ہمیشہ یاد رہتی ہے.
ماشاءاللہ. ہسبینڈ وائف کے اندر میاں بیوی میں کوئی ایشو نہیں ہے, لیکن جو ماں باپ ہیں ان کی وجہ سے جو ہے نا وہ بعض اوقات کلیش بن جاتا ہے. اس صورتحال میں ماں کا کردار آپ کی نظر میں کیا ہونا چاہیے؟
میری نظر میں ماں سے پہلے یہاں بیٹی کا کردار آئے گا.
صحیح.
بیٹی بڑے ہی ہاتھ جوڑ کر ادب اور احترام کے ساتھ اپنی ماں کو کہ ماں کیوں میرا گھر تڑوانے پر تلی ہوئی ہو, میں تھوڑی دکھی ہوں نا, میں اپنا گھر چلا لوں گی. ماں آپ میرا گھر تڑوانے کے بجائے ماں آپ اللہ کے حضور ہاتھ اٹھا کر دعا کرو کہ اللہ تعالیٰ آپ کی بیٹی کو صبر دے, آپ کی بیٹی کو ہمت دے, اور آپ کی بیٹی کو اللہ تعالیٰ ایسا حوصلہ عطا فرمائے کہ وہ اپنا گھر چلا لے. ماں اگر اس طرح کا کردار ادا کرتی اور کرتی بھی ہیں, جبکہ ہر ماں نہیں کرتی. اچھا یہ جب ماں یہ کردار ادا کرتی ہیں تو ماں سمجھتی ہے کہ میں ایز اے ماں ہونے کی ایسے ایسے اپنا فرض یا اپنا حق ادا کر رہی ہوں. ایسا نہیں ہوتا. اچھی مائیں یہ اپنی بیٹی کا گھر ٹوٹنے نہیں دیتی. یہی کردار اس ماں کا ہوتا ہے جو بیٹے کی ماں ہے, کہ جب بیٹا آپے سے باہر ہو رہا ہو نا تو ماں وہاں پر بیٹے کو یہ نہیں کہتی کہ یہ بہو کسی کام کی نہیں ہے تو اس کو فارغ کر جلدی سے, نہیں, بلکہ بیٹے کی ماں ایسے موقع پر اپنے بیٹے کا حوصلہ بڑھاتی ہے. اس کے سامنے کوئی دو باتیں اگر بہو کی اچھی ہو نا وہ کرتی ہے, بیٹا اگر اس میں یہ خرابی ہے تو بیٹا یہ بھی تو ہے. یعنی کتنی عجیب ہوتی ہے وہ ماں کہ جو اپنے بیٹے کے ساتھ بیٹھ کر اپنی بہو کی کمزوریاں بیان کرتی ہے, جبکہ بیٹا ویسے ہی اپنی بیوی سے ڈسٹرب ہوتا ہے. اور ایسی صورت حال میں ماں کا یہ کردار ہے نا بیٹے کو اس کی بیوی سے دور کرتا ہے اور یوں گھر ٹوٹتا ہے. یا دوسری صورت یہ ہوتی ہے کہ بیٹا بیوی سے محبت کر رہا ہوتا ہے مگر روزانہ کی ماں کی باتیں سن کر وہ آ جاتا ہے تنگ. جب بیٹا آ جاتا ہے تنگ تو پھر اس کے پاس حل یہ ہوتا ہے کہ وہ اپنی بیوی کو لے کر الگ ہو جاتا ہے. اب ماں انتظار کرتی رہے کہ بیٹا چلا گیا. تو ماں ہمیشہ مثبت کردار ادا کرنے والی ہی ہونی چاہیے اور ماں گھر کو سمیٹ کر اور اس کو بچا کر چلنے والی ماں کا کردار ہونا چاہیے. کیونکہ آپ اصل میں ماں کے ساتھ, کیونکہ ابھی تو شادی ہوئی نہیں تھی بچوں کی, ماں تو اس وقت بھی ماں ہی تھی, اور آپ چلے گئے فوراً ماں کے اس کردار پر جو ایز اے داماد کی ساس ہونے کی حیثیت سے آ رہا ہے. لیکن میرے نزدیک ماں کا جو معاملہ ہے نا وہ بچہ پیدا ہوتے ماں کا کردار سلمان بھائی شروع ہو جاتا ہے.
ٹھیک.
کیونکہ آپ دیکھیے خدا نہ خواستہ اگر کسی عورت کو طلاق ہو جاتی ہے, ٹھیک ہے, اور وہ بچے والی ہے, بچہ بھی چھوٹا ہے, تو ایک عرصے تک بچہ ماں کے پاس رہے گا. شرن بھی یہی ہے. پھر اس کی بعض صورتیں ہوتی ہیں نکاح ہونے نہ ہونے ماں کے حوالے سے, وہ باہر شریعت میں اس کی پوری تفصیل لکھی ہوئی ہے. تو اب یہ کہ وہ ماں کے پاس, اب اس پر تھوڑا سا غور کریں گے نا تو یہ بات بڑی بہتر طریقے سے آپ کو ریئلائز ہو جائے گی سلمان بھائی, کہ یہ واقعی وہ وقت ہے کہ اولاد کو سب سے زیادہ ضرورت ماں کی ہے. اس کے بعد فوراً مطلب اولادوں نے باپ کی طرف منتقل ہوتی ہے جبکہ گھر ٹوٹ چکا ہے. تو ایسی صورت میں اگر میں غور کر رہے نا تو آپ دیکھیں گے واقعی وہ اسٹیج آیا ہے کہ اب باپ کی زیادہ ضرورت ہے بیٹے کو, کیونکہ اب وہ بیٹا گھر سے باہر نکلنے لگا ہے. تو وہ جو گھر کی جو کیفیت ہے نا بچے کی, اس میں ماں کی امپورٹنس بہت زیادہ ہے. اصل تربیت, اصل کام, جیسے باپ 10 گھنٹے 12 گھنٹے 13 گھنٹے گھر سے باہر ہے تو گھر آئے گا تو پیچھے جو 12-13 گھنٹے کی جو ڈیوریشن ہے اس میں ماں ہے اور اس کی اولاد کی تربیت ہے. سب سے بنیادی کردار اگر ماں کا میرے سے آپ پوچھیں نا, سب سے بنیادی کردار وہ اپنی اولاد کی تربیت ہے. اولاد کو نمازی بنانا, اولاد کو نیک بنانا, اس کو جھوٹ سے بچانا, اس کو اخلاق سکھانا, کھانے پینے کے معاملہ سکھانا, چلنے پھرنے اٹھنے بیٹھنے کا معاملہ سکھانا. بیٹی ہے, بیٹی کو پردہ سکھانا, بیٹی کو حیا سکھانا کہ بیٹی گھر میں یوں رہے, ابو آئیں تو بیٹی کو یہ کیفیت رکھنی چاہیے, بھائی آئیں تو بیٹی کو یہ, بہن کو یہ کیفیت رکھنی چاہیے, جب کھانا کھائیں تو بیٹی کو یوں بیٹھنا چاہیے، اٹھیں تو بیٹی کو یہ کرنا چاہیے، بیٹی کو سلیقہ سکھانا، گھر کے کام کاج کے معاملے میں تیار کرنا، بیٹے کو اس کے سچ جھوٹ کے حوالے سے، غیبت چگلی کے حوالے سے، پھر علم و عمل کے حوالے سے، اچھا رات کو یا کسی وقت جب اس کا شوہر گھر پر آئے گا تو اب شوہر کے ذریعے جو اولاد کو تربیت دلانی ہے، اب جو کچھ لیسن ایسے ہوں گے، کچھ سبق ایسے ہوں گے، ایک اسٹیج آتا ہے بچے کی عمر کا کہ پھر وہ باپ کو لے کر بیٹھنا ہوتا ہے، اسی طرح تعلیمی اداروں کا سلیکشن ہوتا ہے، کیونکہ نارملی ہمارے بچے تعلیمی اداروں میں بھیجے جاتے ہیں، تعلیمی اداروں کا سلیکشن یہ ہوتا ہے، تو اس میں دونوں کی مشاورت ہوتی ہے، تو یہ چیزیں ہوتی ہیں، یہ ماں کا بڑا بیسک کردار ہوتا ہے۔
এরপর দেখবেন অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
মাদানিশার দর্শক শ্রোতা, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে থাকি, আর আজকের যে বিষয় নেওয়া হয়েছে গত পর্বে যারা দেখেছেন হয়তো জেনেই ফেলেছেন, আজকের বিষয় হচ্ছে জ্বর। জ্বর কি, জ্বরের লক্ষণ কি, এবং জ্বর হলে আমাদের করণীয় কি, কি করতে পারি, সকল বিষয় সম্পর্কে আমাদের সাথে ডক্টর সাহেব রয়েছেন, আমরা জানবো। আসুন আমরা তার নিকট সরাসরি যাব এবং কিছু প্রশ্ন আমরা করব আজকের বিষয় সম্পর্কে, যেহেতু আজকের বিষয় আমাদের জ্বর। এই জ্বর আসলে কি, অনেকে এসে বলে আমার জ্বর জ্বর ভাব, ডক্টর সাহেব জ্বর জ্বর ভাব, ফার্মেসিতে গিয়ে অনেকে বলে আমার জ্বর জ্বর ভাব, তো কি হলে মানুষ বুঝতে পারে আমার জ্বর, আসলে জ্বরটা আসলে কি?
আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মাদিনা চ্যানেল সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জ্বর বলতে আসলে আমরা একেবারে বেসিক্যালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে জ্বর মানে হচ্ছে আমার শরীরের যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার চেয়ে যখন একটু বেশি হয় তখন আমরা বলবো জ্বর। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে তখনই আমরা বলবো জ্বর। জি, এটাই হচ্ছে মূলত জ্বর। আর জ্বর বলতে কোনো রোগকে বোঝানো হয় না, এই জিনিসটা আমাদের কাছে একটু ক্লিয়ার করতে হবে।
জ্বর হলে তো আমরা বুঝি রোগ,
জ্বর মানে হচ্ছে কোনো রোগ নয়, জ্বর মানে হচ্ছে অন্য রোগের লক্ষণ।
অন্য রোগের লক্ষণ,
লক্ষণ জি,
উপসর্গ,
অন্য রোগের একটা উপসর্গ। এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। জ্বর মানে হচ্ছে এই জ্বর কোন রোগ নয়, জ্বর হচ্ছে একটা অন্য রোগের লক্ষণ।
যেমন
যেমন হচ্ছে এটা জ্বরের ধরন দেখে, জ্বরের বিভিন্ন ক্রাইটেরিয়া, জ্বরের যে ফিচার গুলো আছে এগুলো ধরে আমরা বিভিন্ন ধরনের রোগকে চিন্তা করে থাকি। এখন এই আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাটা কত, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে আমরা 98.4 ডিগ্রি,
যখন যখন আপনার থার্মোমিটারের প্যারদ যখন
98.4 পর্যন্ত হচ্ছে আমি স্বাভাবিক আছি, এর উপরে যখন হবে তখন আমি বলবো জ্বর। এখন এই জ্বরটা বিভিন্ন রকমের হতে পারে। সর্বপ্রথম হচ্ছে জ্বরটা এমন, এটা কিছু জ্বর আছে কন্টিনিউয়াস জ্বর, হ্যাঁ মানে আবার কিছু জ্বর আছে ইন্টারমিটেন্ট, আবার কিছু আছে হচ্ছে থেকে থেকে হয়, তো সারাক্ষণ যে জ্বরটা থাকে সেটাকে আমরা কন্টিনিউয়াস ফিভার বলি। এই সারাক্ষণ জ্বর থাকে হচ্ছে আপনার এই আপনার টাইফয়েড জ্বরটা, ম্যান্ডেরিক ফিভারে, তারপর হচ্ছে ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সারের কারণে যদি কোনো জ্বর আসে, এই জ্বরগুলো হচ্ছে আপনার সারাক্ষণ থেকে থাকবে। জি, তারপর হচ্ছে ইন্টারমিটেন্ট, আপনার থেকে থেকে হবে, আজকে হয়েছে আগামীকালকে নাই, আবার পরশুদিন হলো
অথবা রাতে রাতে হলো,
রাতেরটা হচ্ছে আবার একটু ভিন্ন। জি, আজকে হলো, আজকে আপনার ভালো জ্বর আছে আগামীকালকে নেই পরশুদিন আছে, অথবা আজকে আপনার জ্বর আছে আগামীকালকে নাই পরশুদিনও নাই, এরপর দিন হলো, চার দিন ইন্টারভেল হলো অথবা তিন দিন ইন্টারভেল হলো, কোয়াটিটিয়ান ফিভার বলা হয়, টাশিয়ান ফিভার বলা হয়, এগুলো হচ্ছে আপনার ম্যালেরিয়া কালা জ্বরের ক্ষেত্রে এই টাইপসের জ্বর হয়, তখন আমরা চিন্তা করি এটা আইদার ম্যালেরিয়া অথবা কালা জ্বর। আবার হচ্ছে আপনার কিছু জ্বর আছে থেকে থেকে, আপনি যেটা বললেন রাতে রাতে হয়, সকালে হয়েছে সারাদিন ভালো, এরপর আবার রাতে আসলো, তারপরে হচ্ছে থেকে থেকে যে জ্বরটা হয় এটাও জ্বরের একটা প্রকার, এটা থেকে আমরা আর অন্য জ্বর চিন্তা করে থাকি। তো মূল কথা হচ্ছে জ্বরটা হচ্ছে আপনার বিভিন্ন রোগের লক্ষণ, জ্বরের ধরন, জ্বরের ফিচার দেখে আর কি আমরা অন্য রোগগুলোকে আমরা আইডেন্টিফাই করি।
জ্বর আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ তাআলা এই মহান একটি নিয়ামত জ্বর আমাদেরকে দিয়েছেন। নিয়ামত এই জন্য বলছি যেহেতু জ্বর আমাদের শরীরকে শুধু পবিত্রই করে না, পাশাপাশি গুনাহকে ঝরিয়ে ফেলে। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য আমি নিয়ামত বলছি, আল্লাহ তাআলার তরফ শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। জ্বর আসছে, এখন একেবারে পুরা এলাকা গরম করে ফেললাম, আমি অসুস্থ, এরকমের না করে ধৈর্য ধারণ করি এবং ডক্টরের কাছে শুধু বলি। দেখুন, আমি একটা প্রায় কথা বলে থাকি যে আমার মাথা ব্যথা করছে এখন, তো আমি যদি 10 জনকে বলি যে আমার মাথা ব্যথা করছে, এই মাথা ব্যথা কি ভালো হয়ে যাবে? নিশ্চয়ই না। কিন্তু বলে দিলাম, আমি ধৈর্য হারা হয়ে গেলাম, যে ফজিলত পাওয়ার কথা ছিল ফজিলত থেকে মেহরুম হয়ে গেলাম। সেজন্য পরামর্শ দিব, অসুস্থতা আসতেই পারে, আমরা প্রথমে কি করে ধৈর্য ধারণ করব এবং ডক্টরের শরণাপন্ন হলে ডক্টরের কাছে বলবো, যাকে বলার তাকে বলবো। শুধু অযথা অনেক মানুষকে জানিয়ে ফজিলত থেকে মেহরুম হয়ে গেলাম, এ থেকে বাঁচা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।
কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি পর্বে বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করি। আজকেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা পবিত্র কোরআনের একটি সূরা, যেটার নাম হচ্ছে সূরা রাআদ, এটা নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আমরা আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সূরা রাআদের 28, 29 এবং 30 নং আয়াত নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের সামনে আলোচনা পেশ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নূরে কোরআন অনুষ্ঠানের সর্বপ্রথম অংশ, যেটার নাম হচ্ছে সূরার পরিচিতি, এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সূরার পরিচিতি এই অংশের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা শুনব সূরা রাআদ। এটা কি মক্কি সূরা না মাদানী সূরা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই সূরার দুটি আয়াত ব্যতীত আর পুরো সূরাটাকেই উনি মক্কি বলেছেন। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে বর্ণিত হয়েছে, রাআদ শব্দ এটার অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে বজ্রপাত, অর্থাৎ মেঘমালা থেকে সৃষ্টি হওয়া সে গর্জনকেই বলা হয়। এবং কিছু মুফাসসিরে কেরামদের মতে মেঘমালা যে চালানোর জন্য, পরিচালনা করানোর জন্য মেঘকে একটি ফিরিস্তা রয়েছে যেটার নাম হচ্ছে রাআদ। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামদের মতে যে মেঘকে পরিচালনা করার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করা হয়েছে যার নাম হচ্ছে রাআদ। আর এই সূরার মধ্যে 13 নং আয়াতে আমার আল্লাহ তাআলা রাআদ শব্দটা এটা বর্ণনা করেছে, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম সূরা রাআদ রাখা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম সূরা রাআদ এর পরিচিতি সম্পর্কে। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ ফজিলত ও শান নুজুলের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হযরত সাইয়্যিদুনা জাবের বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে বা মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তখন মুস্তাহাব হলো যে তার পাশে সূরা রাআদ যেন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। কেননা এটা হচ্ছে মৃত্যুবরণকারীর জন্য সহজতা এবং রূহ কবজ হওয়ার জন্য এটা একটা সহজতা, একটা মাধ্যম। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও নিয়োগ করে যে ইনশাআল্লাহ আমাদের আশেপাশে, আমাদের সমাজে কেউ যদি ইন্তেকাল হওয়ার বা তার মুমূর্ষু অবস্থার কথা আমরা শুনি, তখন আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তার পাশে বসে সূরা রাআদ তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। আজকে নূরে কোরআন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম সূরা রাআদ এটা মৃত্যুকে সহজকারী, মৃত্যু পথযাত্রীকে সহজতা প্রদানকারী একটা সূরা। সুবহানাল্লাহ।
এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রমজানের মোবারকময় রাতে আপনাদেরকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থায় আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিদিন অর্থাৎ রমজানের প্রতি রাতে আমরা এক একটি বিষয়ের উপর আমাদের আলোচনা নিয়ে আসছি ধারাবাহিকভাবে। আর প্রতিদিন এক একটা এমন টপিকের উপর আমরা আলোচনা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, যা আমাদের সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত প্রয়োজন। আজকে ইনশাল্লাহ আমাদের আতিথেয়তা টপিক এর উপর বিষয়ের উপর ইনশাল্লাহ আমাদের নুরুদ্দিন ভাই ওনার আলোচনা কন্টিনিউ করবেন। শুরুতে ওনার কাছে আমরা যাচ্ছি, আতিথেয়তা এটা কি, এই শব্দটার উপর ইনশাল্লাহ কিছু আপনার বিশদ আলোচনা।
জি মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। মাসুদ ভাই, আসলে দেখেন ইসলাম এটা একটা পরিপূর্ণ ধর্ম। এই পরিপূর্ণতার মাঝে যদি আমরা লক্ষ্য করি, পরিপূর্ণতা ইসলাম কিভাবে পেল, এর একটা বিরাট বিষয় হচ্ছে যে ইসলামের মধ্যে ছোট থেকে বড় কোনো বিষয়ই বাদ দেওয়া হয়নি, পরিপূর্ণভাবে সব জিনিস এখানে আনা হয়েছে। সামাজিকতা মেনটেনের দিক থেকে আমরা যদি দেখি তাহলে আতিথেয়তা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা দেখি এবং এটা আমরা লক্ষ্য করি, যার মাঝে আতিথেয়তার গুণটা নাই তাকে মানুষ পছন্দ করে না। কেননা স্বাভাবিকভাবে আমরা যদি সমাজে চলতে যাই তাহলে কোনো না কোনো ক্ষেত্রে কারো না কারো ঘরে আমাদেরকে মেহমান হতে হতে হবে। এটা আমাদের একটা সামাজিক অবস্থান এবং এটা প্রত্যেকেই পরিস্থিতির শিকার হয়, কারো না কারো ঘরে মেহমান হতে হবে।
যারাই সামাজিক জীব তাদেরকে অতিথি হতেই হবে,
হতেই হবে
এবং মেহমানদারি করতেই হবে,
করতেই হবে।
যেমন আজকের স্টুডিওতে আপনি আমাদের অতিথি,
মাশাআল্লাহ। আসলে এর জন্য তো শাহির বলেছেন যে এই দুনিয়াটা আসলে হচ্ছে একটা আমরা অতিথির মতো, মুসাফিরের মতো। জি, তো আমরা এখানে এসেছি কিছুদিনের জন্য, এরপর আবার চলে যাব। তো ধরুন মেহমান আসে ঘরের মধ্যে, তো মেহমান আসার কারণে যদি আমরা ধর্মীয় দিনই বিষয়গুলো আমাদের জানা থাকে তাহলে মেহমান আসাটাকে আমরা বোঝা মনে করব না, বরঞ্চ এটা আমাদের জন্য একটা নিয়ামত মনে করব। এই মেহমানদারি যদি আমরা লক্ষ্য করি তাহলে মেহমানদারি এটা সবচেয়ে বিশেষভাবে যার দিকে আমাদের নজরে চলে আসে তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম উনি এমন একজন নবী যার বিশেষ কিছু বৈশিষ্ট্যের মাঝে এটাও একটা বৈশিষ্ট্য যে উনি খুব বেশি মেহমানদারি করতেন।
মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ কিছু তোহফা পাঠিয়েছেন ওনাদের ভয়েস, এটাও আজকের আতিথেয়তা আর কি আমাদের জন্য। জি, কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ অনিক আহমেদ বলছিলাম ঢাকা বনানী থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা অনুষ্ঠান, সময়ের ব্যবস্থা ভালো লাগে আমার কাছে। আজকের বিষয় হচ্ছে মেহমানদারি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বিষয় আপনারা তুলে ধরেছেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই রমজানে মেহমানদের কিভাবে মেহমানদারি করব, তো সেই বিষয়ে যদি কিছু বলতেন।
প্রথমে আমি একটা রিওয়ায়েত আমি আপনার সামনে পেশ করেছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মেহমানদারি করার ক্ষেত্রে লৌকিকতা করো না। এটা দ্বারা আমাদের জন্য বড় একটা মেসেজ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার সামর্থ্য নাই যতটুকু, এর চেয়ে বেশি আপনি ধার কর্য করে করলেন, একদম অনেক স্পেশাল অনেক কিছু করে ফেললেন, পরবর্তীতে ওই খাবারগুলোর টাকা পরিশোধ করতে
10 বছর লেগে যাবে,
আপনার অনেক কষ্ট হবে। তো এরকম করার কোনো প্রয়োজন নাই, আপনি যা কিছু আছে এটাই আপনি পরিবেশন করুন আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে ইনশাআল্লাহ আজওয়াজাল। এটা আল্লাহ তাআলা যদি চাই আপনার আন্তরিকতার কারণে, এটা ইনশাআল্লাহ আজওয়াজাল এটা আপনার মাগফিরাতের একটা কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
যদি এক ঢোক পানীয় হয়,
জি,
একটা খেজুরও যদি
হয়,
ইনশাআল্লাহ এই ফজিলত আমি আশা করি পাবো ইনশাআল্লাহ।
অবশ্যই, যেমন এই আমাদের দর্শক শ্রোতা সুন্দর বলেছেন রমজানুল মোবারক এই ফজিলত আমি কিভাবে পেতে পারি, এটার পাওয়ার একটা বড় সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিওয়ায়েত যদি হাদিস শরীফ, বিভিন্ন হাদিস শরীফ যদি আমরা দেখি, এখানে এটা বলা হচ্ছে যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি একটা খেজুর দিয়ে, এক চুমুক পানি দিয়ে বা এরকম সামান্য কিছু দিয়ে হলো ইফতার রোজাদারকে ইফতার করাবে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই রোজাদারের রোজার সওয়াবটা ওই ইফতারকারীকে দান করবেন।
সুবহানাল্লাহ।
কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন যে রোজাদারের
রোজার সাওয়াবের মধ্যে কোনো কমতি হবে না।
আজকে এ পর্যন্তই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাত হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুজাকারা, আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নি।
আজ ইয়ে কে আগর কোই মজনুন হো পেদাশি জো হ্যায় উসকা জেহনি তওয়াজুন সহি না হো আর ও ফওত হো জায়ে তো উসকা নামাজে জানাজা মে দোয়া জো হ্যায় ও বালক কি পড়ি জায়েগি ইয়া না বালক।
আগর মজনুন বালিগ হো চুকা থা ইয়ানি বালিগ থা অর হোশ মে থা আব মজনুন হো গিয়া তো মজনুন ইয়ানি জুনুন কি হালত মে ফওত হুয়া তো উসকি নামাজে জানাজা মে বালিগ কি দোয়া পড়ি জায়েগি আগর না বালিগি মে মজনুন হুয়া ইয়া শুরু সে পেদাশি মজনুন থা অর আব ভালে ও বালিগ ভি হো গিয়া তো উসকি নামাজে জানাজা মে না বালিগ কি দোয়া পড়ি জায়েগি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
রমজান রমজান রমজান।